जय जय श्री राधे श्याम निताई गौर हरि हरि वो श्री श्री भ्रमार गीत की जय। श्रीमती राधा ठाकुरानी की जय। आपन आपन श्री गुरु महाराज की जय। भ्रमार गीता की जय। जय जय श्री राधे श्याम निताई गौर हरि वो। जय श्री राधे। जय निताई। जय गौर। আমরা এক মাস ব্যাপী ধারাবাহিক রূপে নিত্য প্রতি শ্রবণ করে আসছি শ্রীমতী রাধা ঠাকুরানী সহ গোপীগণের কৃষ্ণ বিরহ, কৃষ্ণ বিরহ রূপ বাড়বানল। কৃষ্ণ বিরহে তাদের যেন প্রাণটা বেরিয়ে যায় যায়। আমরা সেই দিব্য মহাদিব্য শ্রীমতী রাধা ঠাকুরানীর শ্রীকৃষ্ণের প্রতি মান ভাব উন্মাদিনীর ন্যায় রাধারানীর যে কৃষ্ণ বিরহ তা আমরা শ্রবণ করেছি। শ্রীমতী রাধা ঠাকুরানি তিনি বলেছিলেন ললিতা সখীকে যে হে ললিতে, আমার ভিতরে যে অগ্নি সৃষ্টি হয়েছে, দুঃখরূপী অনল সৃষ্টি হয়েছে, দুঃখরূপী আগুন তৈরি হয়েছে ভেতরে, আমার মনে হয় আমার যে কোন আমার শরীরের ভেতর থেকে যে কোনো একটি পথ দিয়ে যদি একটু সেই দুঃখরূপী অনল আগুন যদি বেরিয়ে যায় তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে পুড়িয়ে ছারখার করে দেবে, এমন কৃষ্ণ বিরহ রূপ অনল আমার মধ্যে সৃষ্টি হয়েছে। তাহলে এই গোপীগণ শ্রীকৃষ্ণকে কেমন ভাবে কত ভাবে প্রেম করতেন, নিষ্কাম প্রেম, শুদ্ধ প্রেম, এই প্রেম কোনো লোকে দেখা যায় না। এই ব্রজগোপীদের প্রেমের কথা কেউ কখনো বলতেই পারে না, লিখতেই পারে না, কেউ বর্ণনাও করতে পারেন না। আহা, সেই ব্রজগোপীদের কথা, ব্রজবাসীদের কথা তন্মধ্যে সর্বপ্রতি সর্বশ্রেষ্ঠা শ্রীমতী রাধা ঠাকুরানির কথা ভগবান নিজেও বর্ণনা করতে পারেন না। ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক প্রেরিত হয়ে সম্বিতের মূর্তি সমস্ত শাস্ত্র বেত্তা উদ্ধবজি মহারাজ তিনি এসেছিলেন তাদেরকে সান্ত্বনা প্রদান করবে, কিন্তু তিনি বুঝলেন যে তাদেরকে সান্ত্বনা দেবে এমন কেউ বিশ্ব ব্রহ্মাণ্ডেই নেই। ব্রজগোপীদের জ্ঞান প্রদান করবে এমন কারো জ্ঞানই নেই, যে ব্রজগোপীদের জ্ঞান প্রদান করবে। তাদের কাছে যেন সমস্ত শাস্ত্র গ্রন্থ এসে তারা যেন মস্তক পেতে দিচ্ছেন। উদ্ধবজি অবাক নির্বাক, তিনি নিজের জ্ঞান দ্বারা দেখলেন যে এই ব্রজ গোপীদের চরণের দাস হতে পারলে আমার জন্মটা সার্থক হয়ে যাবে। কিন্তু পরক্ষণে ভাবছেন যে তাঁদের চরণের সেবক হওয়া, দাস হওয়া, এই যোগ্যতা, এই কোয়ালিটি আমার মধ্যে নেই। তাই তিনি কি বলছিলেন, হে ভগবান, হে প্রভো, তুমি আমাকে এই ব্রজে গুল্মরূপে জন্ম দাও, তাহলে তোমার সখীদের, তোমার প্রেয়সীগণের চরণ রজ, চরণের ধুলি আমার মস্তকে পড়লে আমি ধন্য হয়ে যাব। তাই হে প্রভু, আমার কোনো সুকৃতি নেই, কোনো কিছুই নেই, তুমি কৃপা করে তোমার এই লীলাক্ষেত্রে, এই ব্রজভূমিতে কোথাও কোনো এক প্রান্তে আমায় তুমি তৃণ গুল্ম লতারূপে জন্ম দাও, তাহলে তোমার প্রেয়সীদের চরণ রজ প্রাপ্ত হয়ে আমি ধন্য হয়ে যাব। প্রভু, আমি তোমার কাছে কখনো কোনো অবস্থাতেই কিছু আকাঙ্ক্ষা করিনি, কিছুই চাইনি, কিন্তু আজ আমি তোমার কাছে করবদ্ধভাবে প্রার্থনা করছি যে তুমি তোমার এই লীলাক্ষেত্রে শ্রীধাম বৃন্দাবন আদিতে 84 ক্রোশ ব্রজভূমিতে তুমি আমায় তৃণ গুল্ম লতারূপে জন্ম দাও। আমি তোমার কাছে এই কামনা, এই আকাঙ্ক্ষা করছি। তাহলে ব্রজভূমির মহিমা যে কত কত ঊর্ধ্বে, এটা কেউ কখনো বর্ণনাই করতে পারে না। উদ্ধবজি মহারাজের মতন এত বড় ভক্ত, প্রভুর এত নিকটের এত প্রিয় ভক্ত, তিনি পর্যন্ত বলছেন, হে ভগবান, আমি অনেক বড় কিছু হতে চাইছি না, কেবল তৃণ গুল্ম রূপে, ছোট্ট চারা রূপে তুমি আমায় ব্রজে জন্ম দাও, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। প্রভু, তুমি এই কৃপা করো প্রভু আমায়। তাহলে চিন্তা করতে হবে, ভাবতে হবে যে এই ব্রজভূমির মহিমা কত। এই ব্রজভূমির মহিমাকে কেউ কখনো বর্ণনা করতে পারেন। শ্রী শ্রী বৃন্দাবন মহিমামৃতম নামে একটি গ্রন্থ আছে আমাদের সম্প্রদায়ের। বৃন্দাবন মহিমামৃত গ্রন্থটি যদি অবলোকন করা যায় তাহলে কিছুটা ধারণা হতে পারে যে ব্রজভূমির কি মহিমা। উদ্ধবজি মহারাজ স্বয়ং তা প্রকাশ করলেন। স্বয়ং উদ্ধবজি মহারাজের এই যে ব্রজবাস গুল্মরূপে তিনি প্রতিপাদন করছেন, ব্রজের সমস্ত বৃক্ষই, বড় বড় মুনিজন, তারা গোপীদের চরণ রেণু প্রাপ্ত হওয়ার জন্য ব্রজ এসে বৃক্ষজনি লাভ করেছেন, এটা মহা মহাভাগ্যের কথা। তা না হলে এই ব্রজে বৃক্ষ হয়েও জন্মানো অসম্ভব। প্রমাণ উদ্ধবজি, শ্রী উদ্ধব, তিনি বারংবার একই প্রার্থনা করতে করতে তিনি ভাবছেন, না না, আমাকে যদি ব্রজে জন্মগ্রহণ করতে হয় তাহলে এই গোপীদের চরণের দাস হয়ে প্রার্থনা করতে হবে, কিন্তু আমার মধ্যে সেই যোগ্যতা নেই যে আমি শ্রীমতী রাধা ঠাকুরানির এবং তার সখীদের চরণের দাস হতে পারব। তিনি আবার মতকে দৈন্য ভাবের মাধ্যম থেকে পরিবর্তন করলেন, যে না, আমি তাদের প্রার্থনা করব, তাদের কাছে সেই যোগ্যতাই আমার নেই। তাই কি করলেন, মত পাল্টিয়ে বলছেন, বন্দে নন্দব্রজ স্ত্রেণম পাদরেণুমভীষ্ণশ যাসাং হরি কথদ্গীতম পুনতি ভুবনত্রয়ম। আহা, উদ্ধবজি নিজের মতকে পরিবর্তন করে বলছেন, আমি তাদের চরণের দাস হওয়ার মতন যোগ্যতা আমার নেই। আমি ব্রজে জন্ম পরিগ্রহ করতে হলে, জন্ম পেতে হলে আমি এই ব্রজ গোপীদের পড়ে আছে ব্রজের বিভিন্ন প্রান্তে কোনো একটি রজকোনাকে, কোনো একটি ধূলিকোনাকে গোপীদের চরণ রেণু মনে করে আমি প্রার্থনা করছি। কি জন্য? যাতে তোমাদের কৃপায়, তোমাদের আশীর্বাদে, তোমাদের দয়ায় আমি যাতে ব্রজে গুল্মরূপে জন্ম পরিগ্রহ করতে পারি। আচার্যগণ টিকার মধ্যে এমনভাবেই বর্ণনা করেছেন। মূল শ্লোকের অর্থ হচ্ছে, বন্দে নন্দব্রজ স্ত্রেণম পাদরেণুমভীষ্ণশ যাসাং হরি কথদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম। আহা, তাদের মুখনিসৃত উদ্গীয়, তাদের মুখ উদ্গীর্ণ হরিকথা দিক বিদিককে ত্রিলোককে পবিত্র করে দিচ্ছিল, এমন যে ব্রজ রামাগণ, ব্রজ গোপীগণ তাদের চরণের ধূলিকে আমি বন্দনা করি, আমি নমস্কার করি। প্রকারান্তরে কি, আমি তাদের ধূলিকণার, চরণ রজকণার প্রার্থনা করে তাদের থেকে কৃপা প্রাপ্ত হয়ে আমি এই ব্রজে তৃণগুল্মরূপে জন্ম পেতে পারব তাঁদের কৃপায়। তাহলে চিন্তা করুন, যারা ব্রজে আছেন, ব্রজে বাস করছেন, সেই প্রকার প্রেম নেত্র দিয়ে, অন্তর্দৃষ্টি দিয়ে এই ব্রজে বাস করছেন, সেবা করছেন, তারা কত মহান। উদ্ধবজি মহারাজ তিনি এই প্রার্থনা করছেন, গোপীদের চরণ রেণুকণাকে বন্দনা করছেন আর বলছেন, আমি যাতে তোমাদের এই লীলাক্ষেত্র 84 ক্রোশ ব্রজমণ্ডলে তৃণগুল্মরূপে জন্মাতে পারি। আমাদের শুকমণি তিনি মহারাজ পরীক্ষিতকে এই স্থলে বলছেন, প্রিয় পরীক্ষিত, উদ্ধব যেদিন সায়ংকালে উপস্থিত হলো, সারা রজনীতে তিনি নন্দবাবার সাথে কৃষ্ণ কথা আলোচনায়, কৃষ্ণ বিরহ রূপ সমস্ত কথাবার্তা বিনিময় করেছিলেন। প্রাতকাল হলে পর উদ্ধবজি তিনি যখন ব্রজের বাসেই আমাদের গোকুলক্ষেত্র, বৃন্দাবন ক্ষেত্র আদিতে যখন তিনি দেখছেন, তখন কি দেখছেন, এই যে শ্লোকটি বলেছেন সেখান থেকেই তার মনের ভাব উৎপন্ন হয়েছে, তাই উদ্ধবজি প্রকাশ করেছেন। সেই সময় কি দেখেছিলেন, সমস্ত অগণিত ব্রজ মায়েরা, ব্রজ গোপীরা তারা কি করছিলেন, গোবরের জলের সিঞ্চন করছিলেন, গোবরের ছটা বলা হয় প্রাচীন যুগে দিত, সেই সাথে সাথে তাদের মুখে কৃষ্ণ গুণগ্রাম কীর্তিত হচ্ছিল, কীর্তন করছিলেন, কেউ দধি মন্থন করে মাখনে পরিণত করছিলেন, আর মুখে কৃষ্ণ গুণগ্রাম কীর্তন করছিলেন, অঝোর নয়নে তারা ঝুরছিলেন। আর পরীক্ষিত তাদের অঙ্গের যে সমস্ত অলংকার বা বলয় আদি এবং যে সমস্ত হার অন্যান্য অলংকার কর্ণে নাকে আরও আরও মায়েদের যে অলংকার থাকে, গোপীদের যে অলংকার থাকে, তাদের সেই দধিমন্থন শব্দ ঘর 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 রব তার সাথে বেজে চলেছিল তাদের অঙ্গের যে সমস্ত অলংকার বাদ্য যন্ত্রের ন্যায় তারাও কাজ করছিল, বাদ্য যন্ত্রের ন্যায় তারাও তালে তালে বেজে চলেছিল। পূর্বেই বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের লীলার সহায়ক জড় বস্তুও তারা চিত সম্পন্ন, জ্ঞান সম্পন্ন, তাই তারাও ছন্দ তাল অনুসারে অলংকারগুলিও বাজনার কাজ করেছিল, মিউজিকের কাজ করেছিল। তখন দিক বিদিককে যেন উদ্ভাসিত করে দিচ্ছিলেন কৃষ্ণ কথায়, কৃষ্ণ কীর্তনে। তাই উদ্ধবজি মহারাজ কি বলছেন, যাসাং হরিকথদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম, সমস্ত দিক বিদিক আকাশ বাতাস সব যেন সেই কৃষ্ণ গুণগ্রামে একেবারে মুখরিত করে, দিক বিদিকের অমঙ্গল সমূহ নাশ করে যেন এই সংসার আসক্ত জীবদের মায়া থেকে উত্তীর্ণ করে দিচ্ছিলেন, তাদের মুখ উদ্গুর্ণ হরিকথার এমনই প্রভাব। তাই ইহলোকে সমস্ত দুঃখাদি নাশ করে দিক বিদিককে মঙ্গল হয়েই চলেছিল তাদের সেই মুখ উদ্গীর্ণ হরিকথাতে। শ্রী উদ্ধবজি মহারাজ এবং আমাদের আচার্য পাদগণ বলছেন, এই যে শ্রীকৃষ্ণের প্রেয়সীগণ তাদের মধ্যে কৃষ্ণ বিরহরূপ যে দৈন্য উক্তি প্রকাশ হয়েছে, এই দৈন্য উক্তি কিন্তু পট্ট মহিষীদের মধ্যে দেখা যায় না, তাদের মধ্যে এই দিব্য ভাব দেখা যায় না। ব্রজের গোপীদের ভাব, পট্ট মহিষীগণের যে ভাব, তা তো আকাশ পাতাল তফাৎ। ব্রজের ভক্তি সেখানে না মেনেছে কোনো শাস্ত্র, না মেনেছে কিছু, তাদের স্বাভাবিক কৃষ্ণের প্রতি অনুরাগ, যেটা কোটি কোটি জন্মের সাধনার ফলেও প্রাপ্ত হওয়া যায় না, সেই অতি অদ্ভুত অলৌকিক নিষ্কাম বিশুদ্ধ কৃষ্ণ প্রেম ছিল এই ব্রজের গোপীদের মধ্যে, এটা অন্য কারোর মধ্যেই দেখা যায় না। আমাদের আচার্য পাদগণ বলছেন, পট্ট মহিষীগণ তারাও সর্বগুণে গুণান্বিতা, কিন্তু এই ব্রজের গোপীদের যে কৃষ্ণের প্রতি অনুরাগ, যে বিশুদ্ধ প্রেম, যে মহাত্যাগ এ পট্ট মহিষীদের মধ্যে নেই, এমনকি বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর মধ্যেই এই দিব্য ভাব দেখা যায় না। তাহলে চিন্তা করতে হবে, বুঝতে হবে যে এই ব্রজের গোপীদের কি ভাবনা ছিল। দেখুন, ব্রজে সর্বত্রই রাধে রাধে ধ্বনি যেন চতুর্দিকে ধ্বনিত হচ্ছে, বৃক্ষ লতাপাতা পশুপক্ষী সাধুসন্ত সমস্ত ব্রজবাসীরা ব্রজমায়েরা দেখবেন সর্বত্রই রাধে রাধে ধ্বনি তারা করে চলেছে। তাহলে রাধারানী তিনি কে? রাধারানী বলছেন, কৃষ্ণ আর আমি কে? একই বস্তু। কৃষ্ণও তাই বলছেন, রাধা আমার লাদিনী শক্তি, আমার থেকে আমি উৎপন্ন করেছি। লাদিনী মানে আনন্দ লাভ করার জন্য। একা একা তো আনন্দ হয় না, তাতে সাধারণ জীব হোক, মানব হোক, দেবতা হোক, আর সাক্ষাৎ ভগবানই কেন না হন, একা একা আনন্দ নেই। তাই ভগবান তিনি আনন্দ করার জন্য নিজের অঙ্গ থেকে উৎপন্ন করেছেন শ্রীমতী রাধা ঠাকুরানীকে। লাদিনী মানে আনন্দদায়িনী শক্তি। রাধারানী তিনি অনেক পুরাণে, এই বামন পুরাণে বলেছেন কৃষ্ণকে, বলছেন মম পৌরুষ রূপম কৃষ্ণ, আমারই পুরুষ রূপ কৃষ্ণ। কৃষ্ণ তার ঠিক উল্টোটাই বলছেন, যে আমারই লাদিনী শক্তি, আনন্দদায়িনী শক্তি, আমারই অংশ রাধারানী। দুই বস্তু ভেদ নাহি মানি, রাধা এবং কৃষ্ণ কোনো পৃথক কোনো বস্তু নয়, পৃথক কিছু নয়। এই কলিকালে, বিশেষত এই কলিকালে শ্রীমান মহাপ্রভু তিনি রাধারানীর ভাব গ্রহণ করে তিনি আস্বাদন করেছেন, যে গোপীগণ এবং রাধারানী তারা কৃষ্ণ বিরহে কি এমন কি করেন, কেন করেন, কি অভিপ্রায়। তাই তো শ্রীমন মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হয়ে কি করেছেন, যে কিদৃশ্য রাধা প্রেম, গোপী প্রেম, সেটি আস্বাদন করে তিনি রাধারানীর ভাবকান্তিকে গ্রহণ করে, স্বীকার করে আস্বাদন করেছেন গম্ভীরাতে। সেখানেও দেখবেন শ্রীমন মহাপ্রভুর মধ্যে যে যে ভাব লক্ষিত হয়েছে, চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করেছেন, সেই বর্ণনার সঙ্গে রাধারানী এবং গোপীদের এই কৃষ্ণলীলাতে, কৃষ্ণ বিরহে ঠিক অ্যাজ ইট ইজ সেই ভাবগুলো উৎপন্ন হয়েছে, কোনো তফাত নেই। ওই ব্রজের কানাই সেই তো অবাক হয়ে গোপীদের হাবভাব দেখে, ওই কানাই তো গৌরাঙ্গ হয়ে নবদ্বীপে অবতীর্ণ হয়ে তিনি প্রেম ভক্তিকে উজাড় করে আমাদের মতন কলির জীবকে অকাতরে বিনা বিচারে, পাত্র অপাত্র বিচার না করে প্রেম ভক্তিকে উজাড় করে দিয়েছেন। এবং রাধাভাবে বিভাবিত হয়ে তিনি কৃষ্ণের উপাসনা করেছেন, কত না ভাব উৎপন্ন হয়েছে। তা এই কলিযুগ মহানিন্দনীয় হলেও এই কলিতে শ্রীমন চৈতন্য মহাপ্রভুর অবতরণের কারণে এই কলিযুগ সত্যযুগের থেকেও কোনো অংশে কম নয়, মহাধন্য এই কলিযুগ। শ্রীমন মহাপ্রভু এবং তার চরণ অনুগত গোস্বামীগণের কৃপায় ইহ জগতে আমরা জানতে পেরেছি রাধা দাস্য আদির কথা, তা না হলে আমরা কেউ জানতে পারতাম না। তাই মহাজনেরা, সাধুসন্তেরা, তারা কি বলছেন, যে শ্রীমান মহাপ্রভুর কৃপায় এই কলিযুগে তিনি অবতীর্ণ হয়ে নাম প্রেম ইত্যাদি অকাতরে পাত্র অপাত্র বিচার না করে দান করে গিয়েছে, মহা উদার। দেখুন, শ্রীকৃষ্ণ আর মহাপ্রভু তিনি কিন্তু একই, কিন্তু মহাপ্রভুর মধ্যে বিশেষ কিছু আছে, সেটা কি জানেন? মুকুন্দ মুক্তিং দদাতি করিচিতস্ম ন ভক্তি যোগম। শ্রীকৃষ্ণ মুকুন্দ, যিনি মুক্তি দান করেন, তিনি অনায়াসে কোনো ভক্ত, কোনো যোগী, কোনো মুনি যদি মুক্তি চান, মুক্তি সাধারণ নয়, অনায়াসে দান করেন। ন ভক্তি যোগম, কিন্তু প্রেম ভক্তি দান করেন না, তাকে অন্য কিছু দিয়ে ভুলিয়ে নেন। ব্যাকা কৃষ্ণ তো সহসা আসল সম্পদ দিতে চান না। শ্রীকৃষ্ণের নিকটে কেউ যদি বলেন যে প্রভু আমাকে অর্থ দিন, আমাকে প্রভাব দিন, আমাকে যশ দিন, বলবেন ঠিক আছে ততাস্তু, তুমি তাই নিয়েই থাকো, কিন্তু মহাপ্রভু তা করবেন না। দেখুন তফাৎ, আকাশ পাতাল তফাৎ। মহাপ্রভুর অবদান, মহাপ্রভুর কৃপা শ্রীকৃষ্ণের থেকেও অধিক। কেন? দুই বস্তু তো এক। বলছেন কেন তাহলে এই ভেদ? বলছেন কৃষ্ণ আর রাধা সেখানে দুই ভাগে ভাগ হয়েছেন, কিন্তু আমাদের চৈতন্যদেব, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি রাধা আর কৃষ্ণ এক তনু হয়েছেন। তাই রাধা রানী তিনি পরম করুণাময়ী, তাই তার মধ্যে অর্থাৎ গৌরাঙ্গ দেবের মধ্যে কৃপা, দয়া ইত্যাদি বেশি। তাই কি মহাপ্রভুর কাছে যদি কেউ অর্থ চায়, তো মহাপ্রভু বল এটাই বলেন যে মূর্খ বিষয়ে মাগে, আমি তারে বিষয়ে কেন দিব? সচরণামৃত দিয়া বিষয়ে ভুঞ্জাইম। আহা, তার কাছে ভক্তি, তার কাছে মুক্তি, ধন সম্পদ ঐশ্বর্য চাইলেও তিনি প্রদান করেন না। কেন? যে আমার ভক্ত সে যদি অজ্ঞানী হয়, আমি তাকে বিষয় দান করব না। সচরণামৃত দিয়া বিষয়ে ভুঞ্জাইম। তাহলে কৃষ্ণ আর মহাপ্রভুর মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই কারণে গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে পরম করুণাময়ী রাধারানীর প্রবেশ রয়েছে, যে তাই তিনি তাকে, ভক্তকে নিজের কাছেই নিয়ে নেবেন। আর ব্যাকা শ্রী গোবিন্দ, তার কাছে যদি কেউ প্রেম নাচে, অজ্ঞানতবশত তার কাছে বিষয় বৈভব প্রপঞ্চ চায়, তাহলে কৃষ্ণ তাকে দিয়ে দেবেন, কিন্তু মহাপ্রভু দেবেন না। মূর্খ সে যদি আমার কাছে বিষয় চায়, আমি যদি বিষয়ে দিই, তাহলে তার পূর্ণ মঙ্গল হবে না। তাহলে মহাপ্রভুর মধ্যে, আমাদের গৌরাঙ্গ দেবের মধ্যে আর কৃষ্ণের মধ্যে আমাদের আচার্যগণ একটা সাংঘাতিক পার্থক্য দেখিয়েছেন। মহাপ্রভুর অবদান অনেক অনেক গুণে বেশি। তাহলে চিন্তা করুন, তো শ্রীমান মহাপ্রভুর অবদান সর্বোপরি। গৌড়ীয় মহাত্মারা, গৌড়ীয় ভক্তেরা, অর্থাৎ মহাপ্রভুর চরণ অনুগত ভক্তেরা, তারা মহাপ্রভুর উপাসনা করেন। কেন? মহাপ্রভুর মধ্যেই রাধা এবং কৃষ্ণ সাক্ষাতে বিরাজিত। রাধারানীর প্রবেশের কারণে তিনি স্বাভাবিকভাবেই প্রেম ভক্তিকে অনায়াসে দান করেন, কিন্তু ব্যাকা কৃষ্ণ পরীক্ষণ নিরীক্ষণ করে তারপরে দান করেন। আকাশ পাতাল তফাৎ। তা সেই শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু রাধাভাবে বিভাবিত হয়ে যেভাবে উপাসনা করেছিলেন, এই রাধা রানী এবং সখীদের মধ্যে যে ভাব কৃষ্ণ বিরহ, সেই বিরহগুলি মহাপ্রভু গম্ভীরাতে বসে আস্বাদন করেছেন। তাই চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করেছেন, আপনে করি আস্বাদনে শিখাইল ভক্তগণে প্রেমচিন্তা মনির প্রভু ধনী। মহাপ্রভু নিজে আস্বাদন করে তিনি ভক্তদেরকেও বিতরণ করেছেন, যে তোমরাও এইভাবে এই প্রকারভাবে রাধা দাস্য হয়ে মঞ্জরী স্বরূপের উপাসনা করো। পরিষ্কার বলছেন, নাহি জানে স্থান অস্থান যারে তারে কৈল দান মহাপ্রভু দাতা শিরোমণি। দেখুন কৃষ্ণ আর মহাপ্রভুর মধ্যে তফাৎ, আগে আমার ভাষাতে আমি বললাম, এখন কবিরাজ গোস্বামী পাদের ভাষা দেখুন। নাহি জানে স্থান অস্থান পাত্র অপাত্র বিচার নেই চৈতন্য দেবের যারে তারে কৈল দান, যাকে তাকে এই কলিকাল এই জন্যই ধন্য। অন্যান্য কলিকালে মহাপ্রভুর সব কলিতে যে মহাপ্রভু আসেন তা নয়, কোনো কোনো কলিকালে রাধারানীর কৃপা হলে পর শ্রীকৃষ্ণ ব্রজের ঠাকুর কৃষ্ণ তিনি কোনো কোনো কল্পে কোনো কোনো কলিতে তিনি অবতার গ্রহণ করেন, সব কলিতে নয়। তাই এই কলিকালের জীব তারাও ধন্য যে এই কলিকালে মহাপ্রভু অবতীর্ণ হয়ে নাম প্রেম রাধা দাস্য মঞ্জরী স্বরূপের কথা বর্ণনা করেছেন, সব থেকে গোপন রহস্যকে দান করেছেন, বুঝিয়েছেন, বলেছেন মহাপ্রভু দাতা শিরোমণি। তাই তো শ্রীকৃষ্ণের থেকে মহাদাতাকে আমাদের গৌরাঙ্গদেব। জয় মহাপ্রভু কি জয়, বলো রাধা রানী কি জয়। তারপরে বলছেন, ঐছে গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায়ে এক বিন্দু হেন ধন বিলাইল সংসারে। ব্রহ্মাকেও ব্রহ্মাও এত সুযোগ লাভ করতে পারেননি, কিন্তু কলির জীব সুযোগ লাভ করেছেন। এবারে সুযোগ লাভ করে সুযোগটা যদি সৎপথে ব্যবহার না করি সেজন্য দায়ী মহাপ্রভু নয়, আমরা নিজেরা স্বয়ং। তাই কি বলছেন, হেন ধন বিলাইল সংসারে। ব্রহ্মা আদির দুর্লভ প্রেম, দুর্লভ যে এই রাধা প্রেম রাধা দাস্য মঞ্জরী ভাব ব্রহ্মাজিও পাচ্ছেন না, কিন্তু শ্রীমান চৈতন্য মহাপ্রভু হেন ধন বিলাইল সংসারে। হেন ধন সেই দিব্য ধন, এর থেকে বড় সম্পদ আর ব্রহ্মাণ্ডে নেই। তাই মহাপ্রভু কৃপা করে এই সংসারে এসে তা দান করেছেন। ঐছে দয়ালু অবতার ঐছে দাতা নাহি আর গুণ কেহ নারে বর্ণিতে। এই প্রকার মহান দাতা মহান অবতার মহান দয়ালু আর দ্বিতীয় নেই। গুণ কেহ নারে বর্ণিবারে, মহাপ্রভুর গুণের কথা দয়ার কথা কেউ বর্ণনা করতে পারবে না, মহাদাতা। আর কি বলছেন, কহিবারও কথা নহে কহিলে কেহ না বুঝয়ে ঐছে চিত্র চৈতন্যের রঙ্গ। বাহ, মহাপ্রভুর এই কথা সকলে বুঝতে পারবে না, সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করলে পর তাদের চরণ আশ্রয় করলে পর তাদের সেবা করলে পর তাদের আনুগত্য স্বীকার করার পর তাদের কৃপায় জানতে পারবে। বোঝালেও কি আমরা বুঝতে পাচ্ছি না, মায়া আমাদের আছড়ে পিছড়ে বেঁধে রেখেছে, আমরা সর্বদাই বিষয়ের প্রতি ছুটছি, বিষয়ের দিকে ধাবিত হচ্ছি, তাই বোঝালেও কেউ বুঝতে চায় না। সেই সে বুঝিতে পারে চৈতন্যেরও কৃপা যারে হয় তার দাসানুদাস সঙ্গ। আহা, এই চৈতন্যের কথা এই চৈতন্যের কৃপার কথা কে বলতে পারে। বলছেন হয় তার দাস অনুদাস সঙ্গ, অর্থাৎ মহাপ্রভুর প্রকৃত ভক্তদের সঙ্গে সঙ্গ লাভ করলে দাসানুদাসের সঙ্গ লাভ করলে পর এই সমস্ত অন্তরঙ্গ অনেক গোপনীয় রাধা দাস্য মঞ্জরী স্বরূপের কথা অবগত হওয়া যায়। চৈতন্য চরিতামৃতকার বলছেন, তা মহাপ্রভু থেকে বড় দাতা শ্রীকৃষ্ণও নয়, শ্রীকৃষ্ণ মুকুন্দ মুক্তিং দদাতি করিচিতেস্মা না ভক্তি যোগাম, সহসা তিনি প্রেম ভক্তি দান করেন না, কিন্তু আমাদের গৌরাঙ্গদেব তিনি দুই হাত উজাড় করে প্রেম ভক্তিকে দান করেছেন। তাই মহাপ্রভুকে বলা হয়েছে দাতা শিরোমণি। বল শ্রীমান চৈতন্য দেব কি যায়, বল নিতাই চাঁদ কি যায়, বল অদ্বৈত আচার্য কি যায়, তাদের কৃপায় এই কলিকালে আমরা এই অতি গোপন বিষয়বস্তুকে, রহস্যকে আমরা অবগত হতে পেরেছি। তাই শ্রীমান মহাপ্রভু, নিতাই চাঁদ, অদ্বৈত প্রভু এবং সমস্ত গৌর পার্ষদগণ, আমাদের আচার্যগণকে আমরা কোটি কোটি প্রণাম জানাই। উদ্ধবজি মহারাজ তিনি ব্রজে এসেছিলেন একদিনের জন্য, দেখতে দেখতে দশ মাস অতিবাহিত হয়ে গেল, দশ মাস, প্রায় এক বছর মনে করুন। তিনি রাধা প্রেমে বিভাবিত হয়ে, মাতোয়াড়া হয়ে, পাগল হয়ে ব্রজের সর্বত্র কৃষ্ণলীলাকে, কৃষ্ণলীলার স্থানসমূহকে দর্শন করতে লাগলেন ব্রজবাসীদের সাথে সাথে নিয়ে। উদ্ধবজির মুখনিসৃত কৃষ্ণ কথা শ্রবণ করে ব্রজবাসীরা, ব্রজগোপীরা আপ্লুত হয়ে গিয়েছিলেন, অবাক হয়ে যেতেন। তারা সর্বত্রই দেখতেন কৃষ্ণ মূর্তিমন্ত হয়ে তাদের পাশেই দাঁড়িয়ে আছে। দশ মাস এইভাবে থাকার পর উদ্ধবজির ইচ্ছা নেই যে তিনি সেই ব্রজ গোপীদের চরণ মূল থেকে দূরে কৃষ্ণের কাছে যাবেন, কিন্তু প্রভুকে তো অনেক প্রেম করেন, প্রীতি করেন, ভালোবাসেন। আর শ্রীকৃষ্ণ তিনি নিজে মুখে বলেছেন, উদ্ধবের থেকে এত প্রিয় ভক্ত আমার আর কেউ নেই। তাহলে বুঝতে পাচ্ছেন প্রভুর সঙ্গে উদ্ধবজির যে প্রাণের টান, এটা কত বেশি ছিল। কিন্তু এদিকে এসে শ্রীকৃষ্ণের প্রেয়সীগণের ভাবসমূহকে দর্শন করে আশ্চর্যান্বিত হয়ে তাদের চরণ মূল থেকেও যেতে চাইছেন না, অথচ বাধ্যতামূলক যেতে হবে, কারণ শ্রীকৃষ্ণ মথুরাতে তিনি ব্রজের পথের দিকে যেন চেয়ে বসে আছেন, তাকিয়ে আছেন, কখন আমার উদ্ধব এসে আমার প্রাণের থেকেও প্রিয় ব্রজবাসী, ব্রজগোপীদের এবং আমার পিতামাতার খবর নিয়ে এসে আমায় বলবে। উদ্ধবজি ভাবছেন, যেতে তো আমাকে হবেই, কারণ প্রভু আজ একদিন দুদিন করে প্রায় দশ মাস এক বছরের কাছাকাছি হয়ে গিয়েছে, আমি আসব বলে প্রতিপানে তাকিয়ে আছে, যেতেই হবে। ব্রজ থেকে মথুরায় শ্রীকৃষ্ণের নিকটে যাবেন মনস্থির করেছেন, তাই সর্বপ্রথম তিনি শ্রীমতী রাধারানীর কাছে গেলেন এই খবরটি বলতে। গিয়ে তিনি বলছেন, হে শ্রীকৃষ্ণ প্রেয়সী শিরোমণি, হে শ্রী রাধিকে, আমি তোমাদের চরণ মূল থেকে কোনো অবস্থাতেই, কোনো ভাবেই আমি তোমাদের চরণ মূল থেকে অন্যত্র কোথাও যেতে চাই না, কিন্তু তোমাদের প্রাণনাথ প্রাণবল্লভ আমি জানি, আমার জ্ঞান আছে, সে প্রতিনিয়ত প্রতিক্ষণ এই ব্রজের পথের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, ওই বোধহয় উদ্ধব এলো, ওই বোধহয় উদ্ধব এলো, তোমাদের সংবাদ শ্রবণ করার জন্য উদ্বিগ্ন হয়ে আছে। তাই তো আমাকে যেতে হবে, তাই আমি তোমার কাছে আজ্ঞা চাইছি, অনুমতি চাইছি, তুমি আমাকে আজ্ঞা করো, আমি তোমার প্রাণবল্লভের নিকটে সেখানে গমন করতে চাই। তুমি কৃপা করে বলো আমি তোমার হয়ে তোমার প্রাণনাথকে, তোমার প্রাণবল্লভকে কি সন্দেশ দেব, মানে কি খবর দেব, কি বলবো, তুমি আমায় কৃপা করে বলো। হে রাধিকে, হে দেবী, তুমি আমায় কৃপা করে বলো আমি মথুরাতে গিয়ে কি বলবো, তুমি কি বলেছো আমাকে, তোমার একটি কথা আমাকে বলো। দেখুন, প্রেম কাকে বলে, প্রীতি কাকে বলে, ত্যাগ কাকে বলে। রাধারানী বলছেন, হে প্রিয় উদ্ধব, দেখো তুমি মথুরা থেকে ফিরে এসে আমাদের কৃষ্ণের বিরহ বলেছিলে, যে আমাদের প্রাণনাথ, আমাদের প্রাণবল্লভ আমাদের জন্য রাতের পর রাত, রাত জেগে জেগে শুধু রোদন করে। আর হে রাধে, হে ললিতে, হে বিশখে, এবং সমস্ত ব্রজবাসীদের সম্মান করে, একান্তে সম্বোধন করে, একান্তে বসে অশ্রু বিসর্জন করতে থাকেন। সেই কথা শুনে আমরা সহ্য করেছিলাম, কারণ তুমি জানো আমাদের হৃদয়টা অনেক কঠিন। আমাদের প্রভু, আমাদের প্রাণনাথের, আমাদের প্রাণবল্লভের দুঃখের কথা শুনে আমাদের হৃদয়টি শীর্ণ বিশীর্ণ হয়ে যায়নি, আমাদের প্রাণ পাখিটি বেরিয়ে যায়নি, কারণ আমি অনেক কঠিন হৃদয় আমার, তাই কৃষ্ণ বিরহ শুনেও আমি জীবিত আছি। দেখুন কেমন দৈন্যক্তি, এগুলো বলে বোঝানো যায় না, এগুলো অনুভব করতে হয়, একান্তে বসে চিন্তন করতে হয়। একান্তে বসে চিন্তন করলে পাগল হয়ে যাবেন, অশ্রু বিসর্জন করতে করতে নিজেকে নিজের মধ্যে স্থিত রাখতে পারবেন না। তাই রাধারানী তিনি রোদন করতে করতে বলছেন, হে প্রিয় উদ্ধব, তুমি তার দুঃখের কথা, তার বেদনার কথা আমাদের থেকে, প্রভু তোমার প্রভু যে দূরে, তার যে নিদারুণ কষ্ট, হৃদয়ের যন্ত্রণার কথা তুমি আমায় বলেছো, আমি শ্রবণ করেছি, আমার কিছু হয়নি, কারণ আমার হৃদয়টা বড় কঠিন, একেবারে পাথরের মতন, তাই আমি বেঁচে আছি। কিন্তু হে উদ্ধব, তুমি যেন আমাদের বিরহের কথা তাকে বলো না, তার হৃদয়টি নবনীতের মতন কোমল, সে যদি আমাদের এই দুঃখ, এই বিরহের কথা তুমি যদি তাকে বলো, আমাদের প্রাণবল্লভের হৃদয়টা তো আমরা জানি নবনীতের মতন, মাখনের মতন কোমল, সে কিন্তু নিজের প্রাণ ধারণ করতে পারবে না, সে প্রাণ ছেড়ে দেবে। তাই হে উদ্ধব, আমি তোমার কাছে অনুরোধ করছি যে আমাদের দুঃখের কথা, আমাদের কষ্টের কথা প্রাণনাথকে, প্রাণবল্লভকে বলো না। তাহলে প্রেম কেমন? কৃষ্ণ সুখৈক তাৎপর্য, রাধারানী তিনি বলছেন, আমাদের বিরহের কথা, আমাদের দুঃখের কথা, আমাদের কষ্টের কথা উদ্ধব তুমি তাকে বলো না, সে সহ্য করতে পারবে না আমাদের দুঃখ কষ্টের কথা, সে প্রাণ ত্যাগ করবে। সাধারণ শব্দে রাধারানী এই কথাই বলেছেন, সে প্রাণ ত্যাগ করবে। হে উদ্ধব, আমি তোমাকে বারংবার বলছি, অনুরোধ করছি যে তুমি প্রাণবল্লভকে, আমরা যে এইভাবে মর্মান্তিক দুঃখে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছি, কৃষ্ণ বিরহরূপ অনলের সঙ্গে আমরা সর্বদা সংঘর্ষ করছি, আমাদের এই দুঃখের কথা তুমি প্রভুকে বলো না, তাহলে সে হয়তো প্রাণটাই ত্যাগ করবে। দেখুন প্রেম কাকে বলে, ত্যাগ কত বড়, কৃষ্ণ সুখৈক তাৎপর্য। রাধারানীর এই সমস্ত কথা বর্ণনা করা কারোর পক্ষেই সম্ভব নয়। হে উদ্ধব, যখন প্রাণনাথ আমাদেরকে চিরতরে ছেড়ে মথুরায় চলে গেল, সেখান থেকে সুবল আদি যখন ফিরে এলো, তখন আমি সুবলকে একান্তে ডেকে জিজ্ঞাসা করেছিলাম, হে সুবল, তুমি যে তোমার বন্ধুকে মথুরাতে রেখে এলে, তা তার কি সেখানে মনের ভাব বুঝতে পারবে, তার সেবা করতে পারবে, তার মনের ভাব অনুসারে কথা বলতে পারবে এমন কি কেউ আছে? আমার মতন রাধা নামে কোনো দাসী কি আছে? অনেক কথা বললে পর উদ্ধবজি বিমনা হয়ে রোদন করতে করতে সুবল কৃষ্ণের সখা সুবল রোদন করতে করতে আমাকে বলেছিল, অর্থাৎ রাধারানীকে বলেছিল যে হ্যাঁ, সেখানে উদ্ধব নামক একজন শ্রীকৃষ্ণের অতি প্রিয় বন্ধু আছে, মিত্র আছে, সে তার মনের কথাকে বুঝতে পারবে। আমরা প্রত্যেকেই উদ্বিগ্ন চিত্তে থাকতাম, আমাদের প্রাণনাথ, আমাদের প্রাণবল্লভ কেমন থাকবে, কেমনভাবে কি করবে, আমাদের কথা চিন্তা করে যেন সে কষ্ট না পায়। তাই যখন তোমার কথা বলল সুবল আমায়, তখন আমি একটু শান্তি লাভ করলাম, কারণ তার হৃদয় তো আমরা জানি। দেখুন, এর পূর্বে তারা কৃষ্ণের প্রতি কত দোষদ্গার করেছেন, কত দোষ আরোপ করেছেন, নিন্দা করেছেন, অকৃতজ্ঞ বলেছেন, এগুলো প্রেমের ভাষা প্রয়োগ করেছিলেন, মান বশত চিত্র জল্পাদি ভাব উৎপন্ন হয়েছিল। কিন্তু এখন যখন চলে যাবেন, তখন বলছেন যে তার হৃদয়টা তো আমরা জানি, তার হৃদয়টা মাখনের থেকেও আরও অতি কোমল। তাই হে উদ্ধব, তোমার কাছে আমি অনুরোধ করছি, আমাদের যে তার বিরহ উৎপন্ন হয়েছে, আমরা যে গৃহত্যাগী হয়ে বনে বনে থাকি, আমাদের খাওয়া নেই, দাওয়া নেই, আহার নেই, বিহার নেই, স্নান আদি নেই, আমরা যে তার প্রেমে মাতোয়াড়া হয়ে, তার দুঃখে দুঃখী হয়ে, তার বিরহ অনল রূপ অসুরের সাথে সংঘর্ষ করছি, তুমি দয়া করে এই কথা তাকে বলো না, তাহলে সে প্রাণ ধারণ করতে অসমর্থ হবে। আমার হৃদয়টা খুব কঠিন, তাই তো আমি তার বিরহের কথা শুনেও আমি এখনো বেঁচে আছি, আমার দেহে প্রাণ আছে, কিন্তু তুমি প্রাণনাথকে আমাদের এই মর্মান্তিক দুঃখের কথা যেন কোনো অবস্থাতেই বলো না। আরও অনেক কথা বলবেন, এখন আর বলতেও আমার ভালো লাগছে না, কেমন যেন লাগছে। সুতরাং আমি আমার কথাকে এখানেই বিরাম দিলাম। আগামী দিবসে শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে, রাধা ঠাকুরানির কৃপা হলে, এর পরবর্তী অংশ আমরা শ্রবণ করব। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।